এসেছেন ওই নূরওয়ালা, যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় মদি চ্যানেলের দর্শক বিন্দু, আপনারা দেখছেন অনুষ্ঠান নূরে মুজাসসাম রাসূল আকরাম। এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়েছি, তা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, হুকুম মানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কখনো নির্দেশ দিবে কোনো কাজের, সেই কাজ সঙ্গে সঙ্গে করতে হবে। আর আল্লাহ তাআলাও আনুগত করার জন্য নিজের বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন। আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ এই মাসেই রবিউল আউয়ালের ১২ তারিখে আপনার আমার নবী মাহবুবে আরবি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে তশরিফ এনেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সকল সজর হাজার, পাহাড় পর্বত, এমনকি পশুরাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা একের অপরকে শুনিয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন এক নবী আছেন যাকে আল্লাহ তাআলা সমস্ত কামালিয়াত, সমস্ত গুণ এবং সমস্ত হিকমত এবং মুজেজা বানিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। অন্যান্য নবীকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি আপনাকে নিজের খলিফা বানাবো, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খলিফা বানিয়েই দুনিয়াতে প্রেরণ করেছেন। আজকে আমাদের সাথে জাকির ভাই রয়েছেন, সোহেল ভাই রয়েছেন এবং নাহাদ খান ইসলামী ভাই রয়েছেন। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। আমরা জানি মক্কি মদিনে সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন হাজার বার দরুদ শরীফ পাঠ করবে, তো সে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেশতে তার জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ, কেউ যদি মাগফিরাত পেতে চায়, কেউ যদি শাফাত পেতে চায়, কেউ যদি হাউজে কৌসারের জাম পান করতে চায়, আর কেউ যদি পুলসরাতে আমার নবীর দোয়া পেতে চায়, রব্বে সাল্লিম উম্মতি এই দোয়ার অধিকারী হতে চায়, কেউ যদি চায় কি কিয়ামতের দিনে আমাকে আরশের ছায়া নসিব হয়ে যাক, তার উচিত হবে সে যাতে নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে বেশি পরিমাণে দরুদ পাঠ করে। চলুন আমরা সবাই এই অনুষ্ঠানে নিয়ত করে নিই, আমরা যে নবীর কলমা পড়েছি, যে নবীর উম্মতি হয়েছি, যে নবী গুনাগারের কিয়ামতের দিনে শাফাত করবে, সে নবীর উপরে এখন থেকে আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সাথে নাথ খান ইসলামী ভাই রয়েছেন, প্রথমে আমরা কালাম শুনব। জি ভাই,
সাল্লাল্লাহু আলাইহি رسول الله وسلم عليك يا حبيب الله সব নবীদের সেরা নবী, নবী সব নবীদের আলা, সে যে খোদার প্রিয় হাবিব, নবী সাল্লে আলা পড়িয়ে সাল্লাল্লাহু আলাইহি কায়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি কায়া হাবিবাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, প্রিয় হাবিব করলেন দান, প্রিয় হাবিব করলেন দান, যিনি ইমানে নিমান, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আরশে কম্পন সৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয়, আরশে কম্পন সৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয়, আরশে কম্পন সৃষ্টি হয় রহমতের বৃষ্টি হয়, কুদরতের দৃষ্টি হয়, কুদরতের দৃষ্টি হয়, যখন পড়ি এই কালেমা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মাদিনা, আল্লাহ দয়া করো নসিব করো মদিনা, বলো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া, নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান, প্রিয় হাবিব করলেন তান, প্রিয় হাবিব করলেন তান, যিনি ইমানের ইমান, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু।
মাশাআল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আল্লাহ তাআলার প্রশংসামূলক হামদ শ্রবণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকেও হামদে বাড়ি বেশি বেশি করার তৌফিক দান করুক। আজকের বিষয় সম্পর্কে আপনি জেনে গিয়েছেন। প্রথমে সোহেল ভাইয়ের কাছে যাব আর এর সম্পর্কে কিছু মানবিফুল নেওয়ার চেষ্টা করব। জি সোহেল ভাই,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين। আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে তা এক তো বিষয় হচ্ছে আনুগত্য, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য। একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে আনুগত্য, এটা খুব তাৎপর্য রয়েছে। কারণ আনুগত্য হচ্ছে কাউকে মান্য করা, কাউকে মেনে চলা, কারো আদেশ নির্দেশ সে অনুযায়ী চলা। তো এখন যেহেতু আমরা মুসলমান, আমরা মুসলমান হিসেবে দুনিয়াতে এসেছি, তো আমরা দুনিয়াতে এসে জীবনযাপন করছি, আর এই জীবনযাপন যখন আমরা করছি তখন কারোর নির্দেশ অবশ্যই আমাকে মানতে হবে, আমাদেরকে মেনে চলতে হবে। তো এখন কথা হচ্ছে যে আমরা মান্য করব, আনুগত্য করব, নির্দেশ মানব, তো কার মানব? তো এই বিষয়টি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কার নির্দেশ মানব, কার আদেশ এবং নির্দেশ অনুযায়ী আমরা চলব, এবং কারকে আমাদের আইডল বানাবো, আমরা কাকে মেনে তারপর চলব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের প্রথম আয়াতে ইরশাদ ফরমান, যার অনুবাদ কানজুল ইমান থেকে এভাবে করা হয়েছে, আর আল্লাহ ও রাসূলের নির্দেশ পালন করো যদি ইমান রাখো। যদি প্রথমে আমরা একটু মুমিন, তো যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা কার আদেশ মান্য করবে? এক তো আল্লাহ তাআলার এবং রাসূলের নির্দেশ পালন করবে। তো কুরআনে পাকে শুধু সূরা আনফালের মধ্যেই নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজের এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে বর্ণনা করেছেন। সূরা নিসার মধ্যে যদি যাই, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন। সূরা নিসার 59 নম্বর আয়াতও বলা হয়েছে, 65 নম্বর আয়াতও বলা হয়েছে, যেন আমরা নিজেদেরকে রসুলের আনুগত্যের মধ্যে নিয়ে নেই এবং আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে নিয়ে নেই। তো হাকিমুল উম্মত হযরত মুফতি আহমেদিয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই যে আয়াতে মুবারাকা, এই আয়াতে মুবারাকার পাদটিকে বলেন আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে পার্থক্য রয়েছে। এক তো আল্লাহ তাআলার আনুগত্য হচ্ছে শুধুমাত্র তার আদেশ পালন করা, তার কাজের উপর আনুগত্য করতে হবে না। কারণ আল্লাহ তাআলার কাজ সম্পর্কে আমরা জানি না, যে আল্লাহ তাআলার নিরাকার, আল্লাহ তাআলার কাজ কি আমরা জানি না, আল্লাহ তাআলার কাজ থেকে পবিত্র। তো আমরা কী করবো, আল্লাহ তাআলা কী আদেশ দিয়েছেন সেটার আমরা আনুগত্য করব। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বেলায় কী হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বেলায় তিনটি জিনিস আমাদেরকে পালন করতে হবে। কি এক হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, দ্বিতীয়ত যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং তৃতীয়ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কাজ দেখেছেন বা শুনেছেন, শোনার পর বা দেখার পরে ওই বিষয়ে কোনো কথা বলেননি, অর্থাৎ সেটাকে মানা করেননি। এই তিনটি বিষয় যখন আমরা একত্রিত করব, তখন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য পাব। প্রথমত যে আল্লাহ তাআলার আনুগত্য করা, এরপরে রসুলের আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের আরেকটি আয়াতে ইরশাদ করছেন যে তোমরা রসুলের আনুগত্য করো, রসুলের আনুগত্য করাই আমার আনুগত্য করা। তো যখন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মানবো, তখন আমরা কী হবে, আমাদের এই আনুগত্যটা আল্লাহ তাআলারই আনুগত্য হবে। কেননা দুয়েক পর্ব আগে এই অনুষ্ঠানে আসার সৌভাগ্য হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথাটাই বলেন যেটা আল্লাহ তাআলা নবী পাকের প্রতি ওহি করেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যদি আমরা করি, তো বোঝা যাচ্ছে এই কথা, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ পাকের ওহি, আল্লাহ পাক যা বলেন নবীকে নবী তাই বলেন, নবী নিজে থেকে কিছুই বলেন না। তো যদি আমরা নবী পাকের আনুগত্য করি, তাহলে আমাদের ডাইরেক্ট আল্লাহ তাআলার আনুগত্য হয়ে যাচ্ছে। এখন একটা বিষয় যে আনুগত্য, রাসূলের আনুগত্য আমাদেরকে তিনভাবে করতে হবে। এক হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কল, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিষয় যে বিষয় দেখে তিনি মানা করেননি। এই তিনটি বিষয় যখন আমরা করব তখন আনুগত্য আসবে। আর আনুগত্যের মধ্যে সবচেয়ে বড় উচ্চ স্তরে যারা ছিলেন তারা সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরাম তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে কি বলবো, কুরবান সাহাবাদের উপরে। সাহাবায়ে কিরাম তাদের এমন তাদের অভ্যাস মুবারক ছিল যে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কাজ যে কাজের মধ্যে বাহ্যিকভাবে কোনো উপকার নেই, বাহ্যিকভাবে কোনো আমাদের ফায়দা নেই, এমন কাজও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কিরাম করেছেন। একবার এক জায়গায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছিলেন। ওযু করার সময় তিনি যখন ওযু করলেন, ওযু করে মুচকি হাসলেন, তখন তার সাথে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি হাসছি কেন হাসছি তোমরা জানো? এরপরে নিজে উত্তর দিলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এখানে বসে ওযু করেছিলেন, আর ওযু করার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আদাকে আদা করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটাকে আদায় করার জন্য কি করেছে, আমি মুচকি হেসেছি। তো দেখুন, নবী ওযু করার পর মুচকি হাসার বাহ্যিকভাবে কোনো ফজিলত বা উপকারিতা নেই, কিন্তু উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কেন হেসেছেন, এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসেছেন।
এখানে সাহাবা কেরাম আর এই পর্যন্ত
জি
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হুকুম আহকামকে এবং নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে লোক অনুসরণ করার জন্য এবং ব্যাকুল হয়ে যায়। সাহাবা কেরাম আলী মৃদওয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক বেশি কি করতেন, অনুসরণ করতেন, আর হুকুম এমনভাবে পালন করতেন কে আগে পালন করতে পারবে, কোন সাহাবা আগে যাবে, এ নিয়ে একের অপরের মধ্যে কথাও শুরু হয়ে যেত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মুহাজিররা মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলো, তখন আনসারীদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আনসারীরা, তোমাদের ভাই এসেছে, তাদের সেবা করো এবং তাদেরকে সহযোগিতা করো। তো মুহাজির প্রায় সে সময় 45 থেকে 50 জন মুহাজির এসেছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তারা পালন করলেন এবং নিয়ে গেলেন নিজের ঘরে, খুব আদর যত্ন করলেন, মেহমানদারি করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কি, আমি চাচ্ছি যে সকল মুহাজিররা এসেছে হিজরত করে, মক্কা থেকে মদিনা এসেছে হিজরত করে, আমি চাচ্ছি আনসারীদের মধ্যে তোমাদের মধ্যে ভাই ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিই।
সুবহানাল্লাহ।
তো এক এক আনসারীকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহাজিরের সাথে ভাই ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আর সেই সকল আনসারী সেই মুহাজির ভাইদেরকে বললেন, আমাদের ঘরে যা কিছু আছে এর অর্ধেক আপনার আর অর্ধেক আমার রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন কি, মুহাজিররা এসেছে এদের সেবা যত্ন করো। তো আনসারীরা এত দ্রুতভাবে তাদের সেবা যত্ন করলেন আর এত হকদার বানিয়ে দিলেন কি, আমাদের যদি 10টি উট আছে তো 5টি আপনার, আমাদের যদি 2টি ঘর আছে তাহলে 1টি ঘর আমার 1টি ঘর আপনার। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানি রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করার জন্য সাহাবা কেরাম একেবারে ব্যাকুল হয়ে যেতেন। আমরা উম্মত রয়েছি, আমাদের উচিত হবে যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, সুন্নতের উপরে নিজের জীবনকে আমরা গড়ি। তো ইনশাআল্লাহ আজওয়াজাল দুনিয়াতেও আমরা কামিয়াব হব এবং আখিরাতেও আমরা কামিয়াব হব। মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে কল করেছেন, ওনাদের কল আমরা এবার শুনবো। জি ভাই, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ তানভীর আত্তারি, আমি ঢাকা থেকে বলছি। অনুষ্ঠান নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, শুরু থেকে অনুষ্ঠানটি দেখা হয়, অনুষ্ঠানটি খুব ভালো লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। হোস্টিং এ রয়েছে আরমান ভাই। আমার একটা অনুরোধ হলো, আমি আরমান ভাইয়ের মুখ থেকে একটি নাতে রাসূল শুনতে চাই। নাতে রাসূলটি হলো মারহাবাইয়া মুস্তফা। আরমান ভাই যদি নাতে রাসূলটি শুনিয়ে দেয় তাহলে অনেক খুশি হব
ইনশাআল্লাহ। আজওয়াজাল আমাদের সাথে নাতখা ইসলামে রয়েছেন, আমার চেয়ে ভালো তো ইনশাআল্লাহ নাতখা ইসলামে পড়বেন, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাকে একটি নাত শুনিয়ে দিতে। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
খান আমিন আত্তারি বলছি, চাঁদপুর জেলা শহর ঠিকানা গ্রাম থেকে। মাশাআল্লাহ মারহাবা, আজকের অনুষ্ঠান আজকের এপিসোড খুবই সুন্দর। প্রতিনিয়ত আপনি ধরে দেখতেছি আমাদের অনুষ্ঠান গুলো খুব ভালো লাগতেছে। নূরে মুজাসসাম রাসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের যে গুণগান, যে শান আমার দয়া নবীর দেওয়া হয়েছে, আমি মাদানী চ্যানেলের মাধ্যমে প্রাণ ধরে এই অনুষ্ঠান গুলো দেখতেছি। মাশাআল্লাহ মোবারকবাদ জানাই আমাদের আরমান ভাইকে, সোহেল ভাই রয়েছেন, জাকির ভাই রয়েছে, আমাদের প্রিয় নাথা রয়েছেন। আসলে এই মাদানী চ্যানেল সারা দিন দেখতে মনে চায়, যার মাধ্যমে আমরা অনেক অনেকগুলো আলোচনা সম্মান চলছে, আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে নবীর প্রেম আগমনে আনন্দিত হব, প্রত্যেক মানুষের যেন নবীর আগমনে আনন্দিত হয়ে সুন্দর সুন্দর করে আলোকসজ্জা করে। ঈদে মিলাদুন নবীর মাস এসেছে, মাশাআল্লাহ। আমি নাথকার ভাইয়ের কাছ থেকে একটি নাচ শুনতে চাই।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করুক,
আমিন।
আল্লাহ তাআলা আপনাকে আরো রহমত দান করুক। মাশাআল্লাহ, এত সুন্দর কথা বলেছেন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
আমার নাম সাজা ফেসি, আমি পঞ্চাশ আটটা থেকে বলছি। আমি এখন অনুষ্ঠান দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমরা কি নাচবে? নাচের নূর এলো, নূর এলো।
জাকির ভাই, ওই সময়টি কেমন হবে যখন কাফলা তৈরি হবে, নিজের ব্যাগ তৈরি করছেন, সোহেল ভাই নিজের ব্যাগ তৈরি করছে, নাথখা ইসলামে নিজের ব্যাগ তৈরি করছে, সবাই একেবারে ব্যাকুল হয়ে উঠেছে কি কখন যাব কখন যাব। তো তখন মন এভাবে বলবে, মে মদিনে চলা, মে মদিনে চলা, মস্ত বে খুদ বনা, মে মদিনে চলা। ইনশাআল্লাহ আমরা সবাই মদিনা যাব, ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ তাআলা।
জি জাকির ভাই,
আসলে আজকে যে বিষয় নিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য,
জি
আনুগত্য কি কাকে বলে, সোহেল ভাই শুরুতে ব্যাপারে আলহামদুলিল্লাহ দর্শককে বোঝানোর চেষ্টা করেছেন আনুগত্য কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের দিকে একটু পরে আসছি। আনুগত্য করার কারণে মানুষ কতটা খুশি হয়, যদি এই বিষয়টা আমরা শুরুতে দেখি, যে যদি কোনো সন্তান, কোনো ছেলে তার বাবাকে আনুগত্য, তার বাবার আনুগত্য সন্তান হয়, যে বাবা যা বলে সন্তান তাই শুনে, বাবা যা করতে বলে সন্তান তাই করে, বাবা যে কাজগুলো পছন্দ করে সন্তান সেই কাজগুলো করার চেষ্টা করে, বাবা যদি নিষেধ করে এই সকল ছেলেদের সাথে চলবে না সন্তান চলে না, তখন বাবা কতটুকু খুশি হয় সন্তানের প্রতি। আল্লাহ তাআলার দরবার দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছ, আমি যা চাই আমার সন্তান সেটাই মেনে নেয়। আমি যদি বলি আমার সন্তানকে পাঁচ অক্ত নামাজ পড়তে, তো আমার সন্তান পাঁচ অক্ত নামাজ পড়ে। আমি যদি আমার সন্তানকে বলি এদিকে যাবে না, এই সকল ছেলেদের সাথে চলবে না, তো আমার সন্তান সেদিকে যায় না, ওই সকল লোকের সাথে চলে না। বাবা সন্তানের মহাব্বত কতটুকু, আরমান ভাই যদি সন্তান মারা যায় তো বাবা দুই চার দিন কান্না করে, এরপরে সেও ভুলে যায়। বাবা যদি মারা যায় সন্তান একদিন দুই দিন কান্না করে, এরপরে সেও কিন্তু ভুলে যায়। বাবা বাবা ছেলে সম্পর্ক, আর আনুগত্যের দিক থেকেও যে সন্তান বাবার আনুগত্যশীল সন্তান, এ ব্যাপারেও বাবা কত খুশি। জনে জনে হেঁটে হেঁটে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলতে থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া, আমার সন্তান আমি পেয়েছি, আল্লাহ তাআলার দরবারে যা চেয়েছি তাই পেয়েছি, আমার সন্তান আমার কথা শুনে আমার কথা মানে। অর্থাৎ একজন সন্তান যখন বাবার কথা শুনে মানে আনুগত্য করে, তখন বাবার খুশির আর শেষ থাকে না। বাবা যে মহলেই যায় না কেন সেখানে নিজের সন্তানের প্রশংসা করে, আমার সন্তান ভালো নাচ করতে পারে, আমার সন্তান ভালো বয়ান করতে পারে, আমার সন্তানকে আমি যা বলি তাই শুনে। একজন সন্তান যদি বাবার কাছে এত প্রিয় হয় আনুগত্য করার কারণে, যে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন উম্মতি উম্মতি বলে বলে, আর যে নবী দুনিয়া থেকে জাহিরি হায়াতে মোবারকা শেষ হওয়ার সময়, পৃথিবী অর্থাৎ দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতি উম্মতি বলে বলে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর রওজায়ে আনোয়ারে আজও পর্যন্ত উম্মতি উম্মতি করছেন, তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আনুগত্য করা হয়, হাদিসে মোবারকার মধ্যে আসছে আরমান ভাই,
জি
যে প্রতি বৃহস্পতিবার উম্মতের আমল নামা আমার নবীকে দেখানো হয়।
সুবহানাল্লাহ।
আমার নবী যখন উম্মতের আমল নামা দেখে, যখন নেককার বান্দার আমল, নেককার উম্মতের আমল আমার নবী দেখেন, তখন আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করেন। আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমার উম্মতকে ইস্তেকামত দাও এই এই আমলের মধ্যে। আর যখন কোনো গুনাহগারের আমল নামা খোলা হয়, আমার নবী তখন কান্না করা শুরু করে দেন, আল্লাহ আমার উম্মত বুঝতে পারেনি, আমল ছেড়ে দিয়েছে, ইবাদত ছেড়ে দিয়েছে, গুনাহের মধ্যে ডুবে গিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতিটা মুহূর্তের জন্য টেনশনে থাকেন, প্রতিটা মুহূর্তের জন্য আমার নবী দোয়া করতে থাকেন যাতে করে আল্লাহ তাবারক ও তাআলা তার উম্মতকে মাফ করে দেন। সেই নবীর যদি আনুগত্য করি আমরা।
এখানে জাকির ভাই আরেকটি কথা বলা যায়, অনেক আমাদের বাংলাদেশের মধ্যে কিছু যুবক রয়েছে,
জি,
তারা কিছু লোকদেরকে নিজের ফ্যান বানায়।
হ্যাঁ।
আচ্ছা, যাকে আপনি ফ্যান বানিয়েছেন তাকে জিজ্ঞেস করুন তো, সে কি আপনাকে কখনো স্মরণ করেছে, আপনার বাবার নাম জানে, বা আপনার নাম জানে, বা আপনার পছন্দনীয় জিনিসটা কি সে কি জানে, যাকে আপনি নিজের আইডিয়াল বানিয়েছেন, যাকে আপনি ফ্যান বানিয়েছেন? না, আপনি বলবেন, না রে ভাই, ও তো আমাকে চেনে না, আমার পছন্দের ব্যাপার তো দূরের কথা, আমার নামও সে জানে না। অথচ আমি এমন একজনকে ফ্যান বানালাম, সে আমাকে চিনেই না, অথচ আমি তার জন্য কান্না করছি, তার জন্য রাত জাগ্রত হচ্ছি, তার জন্য খাবার খাচ্ছি না, তারই কথাগুলো আমি বারবার স্মরণ করছি, কিন্তু সে আমাকে জানেই না। আমি কোন দেশে থাকি, কোন শহরে থাকি, কোন বিভাগে থাকি, কোন মহল্লায় থাকি, সেটাও জানে না, অথচ মানে শুধু আমি তার ফ্যান হয়ে আছি, বাস আমি লাইক করি। তো দেখুন আমরা কত ভুলের মধ্যে আছি, কত ক্ষতির মধ্যে আছি। আমরা এমন ব্যক্তিকে ফ্যান বানিয়েছি, সেই ব্যক্তি না আল্লাহ তাআলার হুকুম মানে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে চলে, তাই না? কিন্তু আমরা যদি মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আদর্শ বানিয়ে নিই, নিজের ফ্যান বানিয়ে নিই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমি দুনিয়াতে আসিনি তার আগে থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন,
কেঁদেছেন।
আমি দুনিয়াতে আসিনি,
1400 বছর
আগেই আপনার জন্য, আমার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন। আচ্ছা, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনলেন, মা আমিনা বলেন, আমি কান লাগে শুনলাম, আমার নয়নের মনির দুটি ঠোঁট নড়ছিল, আমি কান লাগে শুনলাম তিনি বলছিলেন, রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতিকে আমাকে দিয়ে দাও। এরপর যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করলেন, এক সাহাবী দেখলেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি, সেখানে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, তো দেখলেন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক হিলছে, নড়ছে, তো তিনি কান লাগে শুনলেন, তো আমার নবী বলছেন রব্বি হাবলি উম্মতি। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, তো সেখানে
উম্মতি ভুলেননি,
কে ভুলেননি,
আল্লাহ আল্লাহ,
মাজারেপুর আনোয়ারাতে ভুলেননি। আচ্ছা, আরেকটি কথা আছে, মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ খুব মনোযোগ সহকারে শুনুন, বাস্তবিকই আমাদেরকে নিজে ফ্যান বানাতে হবে, আইডিয়াল বানাতে হবে, আদর্শ বানাতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাতে হবে।
আসলে আরমান ভাই, যে বিষয়টা আপনি বললেন কি আমরা এমন ব্যক্তিকে নিজের বন্ধু বানিয়েছি, নিজের আনুগত্য করার জন্য যাকে আমরা চয়েস করেছি, সে ব্যক্তি না আমাকে চিনে না আমার বাবাকে চিনে।
জাকির ভাই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি বলতে চাচ্ছি,
জি,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি যেদিন কিয়ামত কায়েম হবে,
আহা,
সেদিন সকল নবীকে আল্লাহ তাআলা নূরের মিম্বার দিবে,
সুবহানাল্লাহ,
সিংহাসন দিবে, মিম্বার দিবে, সকল নবীগণ নূরের মিম্বারের মধ্যে বসে পড়বেন। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমি নূরের মিম্বারে ওই সময় পর্যন্ত বসবো না যতক্ষণ না নিজের গুনাহগার উম্মতিকে জান্নাতে না নিয়ে যাই। তো এই জন্য জাকির ভাই আপনি যে কথা তুলেছেন যে আমাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আর যখন ভালোবাসবো তখনই তো আনুগত হবে।
আর ওই হাদিসে পাক আছে আরমান ভাই, আপনি যেটা বললেন কি আমরা এমন ব্যক্তিকে পছন্দ করে নিয়েছি, তার স্টাইলে চুল কাটি, তার মতো চলি, তার মতো ঘুরি, তার মতো পোশাক পরি, যা কিছু করি তার মতো, অথচ ওই ব্যক্তি না আমাকে চিনে না আমার বাবাকে চিনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা তার নাম এবং তার বাবার নাম আমার কাছে পেশ করে।
জি,
আমার নবীর দরবারে যদি আমি ভালোবাসতে পারি, দুরূদ ও সালাম পাঠ করতে পারি, তো আমার নাম এবং আমার বাবার নাম আমার নবীর দরবারে পেশ করা হয়। আর যাকে আমরা দুনিয়াবী ব্যক্তিকে আমরা ভালোবাসলাম, পছন্দ করলাম, যাকে আমরা অনুসরণ করি, না সে আমাকে চিনে, না সে আমার বাবাকে চিনে, না কবরে, না হাসরে, না মিজানে সে আমার কোনো সাপোর্ট করতে পারবে। আর এমন ব্যক্তিকে আমরা অনুসরণ করি যাকে অনুসরণ করলেও জাহান্নামের দিকে যেতে হবে, কেননা সে আমাকে হারাম শিক্ষা দিচ্ছে, তাকে আমি অনুসরণ করে আমি কুদৃষ্টি দিচ্ছি, তাকে অনুসরণ করে আমি হারাম শুনছি, তাকে অনুসরণ করে আমি হারাম দেখছি, তাকে অনুসরণ করে আমি হারাম পথে চলছি, তাকে অনুসরণ করে আমার থেকে নামাজ কাদা হচ্ছে, এমন ব্যক্তিকে অনুসরণ আমরা করছি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার সকল সাহাবী আকাশের নক্ষত্র, যাকে অনুসরণ করে জান্নাতের পথ পেয়ে যাবে। এখানে বলা হয় নাকি দুনিয়াতে যাকে মন চায় তাকে অনুসরণ করো, সে শর্ট প্যান্ট পরে, সে চুল কাটে, সে খালি গায়ে থাকে, যেভাবে থাকে, কাউকে অনুসরণ করলে জান্নাত পাবে এটা বলে নাই। আমার নবী বলেছেন, আমার সাহাবায়ে কেরাম এক একজন আকাশের নক্ষত্রের মতো, যাকে অনুসরণ করে তোমরা তাকে অনুসরণ করলে জান্নাত পেয়ে যাবে। অথচ আমরা তাদের অনুসরণ ছেড়ে দিয়ে এমন ব্যক্তির অনুসরণ করি, ভদ্র সমাজ যার চুল কাটিং দেখলে ঘৃণা করে, শিক্ষিত সমাজ যার চুলের স্টাইল দেখলে ঘৃণা করে, এমন ব্যক্তিকে আজ আমরা অনুসরণের পাত্র বানিয়ে নিয়েছি। আমাদের তওবা করা উচিত এবং বোঝা উচিত আমার মূল কোথায়, আমার গোড়া কোথায়, আমাকে যেতে হবে কোথায়, আমি আসি কোথা থেকে। যদি এটা চিন্তা করি আরমান ভাই, আমার মূল কোথায়, তবে আমাকে আমার মন ইশারা করে দেবে তোমার মূল তো মদিনাওয়ালার দিকে, তোমাকে তো তাকেই অনুসরণ করতে হবে, আর সে যাকে অনুসরণ করতে বলে গিয়েছেন তাদেরকে অনুসরণ করতে হবে, তবে হয়তো আমরা মুক্তির পথ পাবো। না হয়তো যেই অনুসরণ আজকাল আমরা শুরু করে দিয়েছি, আরমান ভাই বিশ্বাস করেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় বা বাহিরে বের হয়, তখন দৃষ্টিগুলো পড়ে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক, মানুষের চুলের স্টাইল, পোশাকের স্টাইল, তার গেঞ্জি, তার প্যান্ট, তার ঘড়ি, তার মোবাইল, তার কী কী আছে, হেডফোন পর্যন্ত আজকাল মানুষ ওই অনুসরণের ব্যক্তির মতন নিয়ে নিয়েছে। কেন? সে একজনকে ভালোবাসে, সে একজনকে অনুসরণ করে, তার মতোই সকল কিছু তাকে ব্যবহার করতে হবে। নাজাত আছে এতে, মুক্তি আছে এতে? কখনো না, কোথাও নেই এটা যে আপনি তাদেরকে অনুসরণ করলে নাজাত পাবেন বা মুক্তি পাবেন বা আপনাকে কেউ বাহা বাহা দিবে, এটাও জুটে না কপালে যে কেউ বাহা বাহা দিবে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাতকে অনুসরণ করে দেখেন, আল্লাহ তাআলার দয়া সম্মানিত হবেন এবং আল্লাহ ও তার রসুলের দরবারে কবুল হয়ে যাবেন। পাগড়ি শরীফ যদি দেখি, এটাও একটা অনুসরণের জিনিস, আমার নবী পাগড়ি পরেছেন, আমরা সুন্নতের উপর আমল করে পাগড়ি পরছি। যেই সমাজে যান, যেই মহলে যান, যেই জায়গাতে যান, আল্লাহ তাআলার দয়া সম্মানে দাঁড়িয়ে যায়, বসতে দেয়, সম্মান করে, সালাম করে। তো আমার নবীর অনুসরণে কত মুক্তি রয়েছে, আর আমরা যাদেরকে করছি সেখানে আমাদের জন্য মুক্তি নেই, আরো সেখানে ভুলের পথে আছি আমরা।
এখানে এক সাহাবী রসুল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন সংঘটিত হবে?
জি,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কিয়ামতের কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছ? তখন সেই সাহাবী রসুল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন তো কোনো প্রস্তুতি আমি করতে পারিনি, কিন্তু হ্যাঁ, এতটুকু করেছি কি আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো, তার মাহবুবকে ভালোবাসো, তো তুমি যাকে ভালোবাসো কিয়ামত দিনে তার সাথে তোমার হাশর হবে।
সুবহানাল্লাহ।
এই হাদিসটি শোনা মাত্র সাহাবা কেরাম ক্রন্দন করতে লাগলেন, আনন্দিত হয়ে গেলেন আর বললেন কি, যদি আমাকে কেউ লাল উটো দিয়ে দিত তারপরেও আমি এত খুশি হতাম না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে আমি খুশি হয়েছি, কি এখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আর কিয়ামতের দিনে আমার হাশর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। যে কথা আপনি বলেছিলেন বাস্তবে কি, কিয়ামতের দিনে যাকে আমরা ফ্যান বানিয়েছি সে আমাকে বাঁচাবে না, সে আমার শাফাত করতে পারবে না, সে তো নিজেই তার নফসি নফসি হবে। সেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করবেন, শাফাত করবেন। প্রিয় মাদ্রি চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত হবে যাতে করে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, সুন্নাতের উপরে আমল করি। চলুন আমরা একটি সুন্নাতের উপরে আমল করার একটি ঘটনা শুনি নি। সোহেল ভাই, খুব মজার একটি ঘটনা রয়েছে। এক বুজুর্গ ছিলেন, সেই বুজুর্গের এক খাদিম ছিল, আর সেই বুজুর্গের মুখে একটিও দাঁত ছিল না। তো নরম নরম কিছু খাবার তিনি খাদিম দ্বারা আনাতেন, আর খাদিমকে খাবার শেষে বলতেন, যাও টুথপিক নিয়ে আসো, খিলাল নিয়ে আসো, খিলাল করব। তো খাদিম বলে কি, মুখে তো দাঁতই নেই, আর মনে মনে বলে, মুখে বলে তো বেয়াদবি হবে, তো মনে মনে চলে আসলো, মুখে তো একটিও দাঁত নেই
আবার খিলাল,
আর খিলাল, ঠিক আছে, বুজুর্গ আছেন, গেলেন খিলাল নিয়ে আসলেন, তো দিয়ে চলে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এভাবে মাসকে মাস অতিবাহিত হয়ে গেল। একদিন সে বলল, হুজুর, আপনার মুখে তো দাঁত নেই আর আপনি মিছে মিছে এভাবে করে টুথপিক নেন আর কি করেন? বলে, দেখো, খিলাল করা আমার নবীর সুন্নত আছে,
সুবহানাল্লাহ,
আমার নবীর সুন্নত। তো যাতে করে এই সুন্নত আমার দ্বারা বাদ না পড়ে। আমি জানি আর তুমিও জানো কি আমার মুখে দাঁত নেই, তারপরে ওই টুথপিক নিয়ে ওই খিলাল নিয়ে আমি দাঁতের জায়গায় ভাবে এভাবে আস্তে করে আমি বুলিয়ে দিই যাতে করে সুন্নত আদায় হয়ে যায়। তো দেখুন বুজুর্গানে কেরাম সাহাবা কেরামদের সুন্নতের উপরে আমল করার কত জজবা ছিল। ইনশাআল্লাহ আরো শুনবো আনুগত্যের ব্যাপারে। দিয়ে সোহেল ভাই,
আপনি সুন্নতের আমলের ব্যাপারে বললেন, তো সেক্ষেত্রে আমির আলী সুন্নত দামাত বারাকাতুল্লাহ আলিয়া ফয়জানের সুন্নতের মধ্যে একটি ঘটনা লিখেছেন যে এক বুজুর্গ ব্যক্তি সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করত, একবার ভুলবশত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত ছুটে গেল, অর্থাৎ তিনি জুতা পরিধান করতেন আর এটা সুন্নত পদ্ধতি হচ্ছে ডান পায়ে প্রথমে জুতা পরিধান করা। তো তিনি ভুলবশত, ইচ্ছাকৃত নয়, ভুলবশত কী করলেন, বাম পায়ে জুতা পরলেন এবং পরবর্তীতে ডান পায়ে পরলেন। যখনই তার খেয়াল আসলো তো তিনি খুব আফসোস করলেন,
জি
আমার দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছুটে গেছে।
জি,
তিনি আফসোস করলেন, আফসোস করার পাশাপাশি তিনি কী করলেন, এর কাফারা হিসাবে নিজের উপরে নিজে কাফারা নিয়ে নিলেন, আর কাফারা হিসাবে তিনি দুই টুকরি গম আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিলেন।
সুবহানাল্লাহ।
তো বুজুর্গানে দিন তাদের এমন জজবা ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ অনুকরণ করার। কেনই বা করবেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ এবং আনুগত্য করার মধ্যেই যারা মুসলমান রয়েছে বা যারাই আনুগত্য করবে অনুসরণ অনুকরণ করবে তাদের জন্য মুক্তি রয়েছে। আর সাহাবায়ে কিরামের মধ্যে এই আনুগত্যের বিষয়টি বেশি দেখা যায়। শুধু এমন নয় যে সাহাবায়ে কিরাম, বরঞ্চ আউলিয়া কিরাম বুজুর্গানের দিন, শুধু বুজুর্গানের দিন কেন, আল্লাহ তাআলা যত মখলুক ছিল সব কিছু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে। ইনশাআল্লাহ তাআলা পর্যায়ক্রমে শ্রবণ করার চেষ্টা করব যে গাছ পাথর বৃক্ষ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে। তো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়্যিদুনা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
এক ব্যক্তির হাতে স্বর্ণের আংটি পরিহিত অবস্থায় দেখলেন।
জি,
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে ওই আংটিটি খুলে নিয়ে ফেলে দিলেন এবং ইরশাদ করলেন, তোমাদের মাঝে কি কেউ এরূপ চাও যে নিজের হাতে আগুনের কয়লা রাখবে। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন তখন লোকেরা তাকে বলল, তুমি আংটিটি উঠিয়ে নাও আর উঠিয়ে এটি বিক্রি করে তুমি অন্য কোনো উপকার তোমার নিজের করে নাও, উপকৃত হতে পারবে। তো ওই ব্যক্তি সাথে সাথে উত্তর দিল, না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ফেলে দিলেন তখন আল্লাহ তাআলা শপথ, আমি তা কখনো কুড়িয়ে নিব না।
সুবহানাল্লাহ।
যেই বিষয়টি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ, যেটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করেন না,
এখানে আনুগত্যর মানে তো সেটা না সোহেল ভাই, কি যেটা পছন্দ আমার নবী করতেন সেটা আমি পছন্দ করব, যেটা অপছন্দ করতেন সেটা আমি অপছন্দ করব।
সেটাই আসলে বাস্তবিক এটা, আর এটার মধ্যে আমাদের আমাদের মুক্তির পথই এটা।
জি,
কেননা এক তো আছে যে অনুসরণ করলাম তাকে, যে উদাহরণ আপনি দিলেন, আমাদের জাকির ভাই দিল, যে যখন আমাদের কোনো আইডল হয়, কাউকে যখন আমরা নিজের এক ব্যক্তি ফলো করি তখন তার অনুকরণ করি, অনুসরণ করি, সে যেটা পরে আমিও সেটা পরি, সে যেটা করে আমিও সেটা করার চেষ্টা করি, এটা তো এক আলাদা বিষয় যে নিজের পছন্দ। কিন্তু এখানে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের কথা আসবে, অন্য কারণ না, বাবার কথা আলাদা বিষয়, মায়ের কথা আলাদা বিষয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আলাদা বিষয়, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসবে সেখানে আনুগত্যটা হয়ে যাবে আমাদের জন্য আবশ্যক ফরজ। যেহেতু আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে আমার ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো, যখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটা আমাদের জন্য আবশ্যক যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবো, আর করতেই হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে গিয়ে যে অন্য কারো আনুগত্য করবো হবে না।
তো কেউ যদি সাফল্য হতে চায় আর কেউ যদি সাফল্যের শিখরে পৌঁছতে চায় তো তার উচিত হবে সে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া কোনো গতি নেই, সে ধ্বংস হবে এবং সে আযাবের হকদার হবে।
হাদিসের পাকের মধ্যে রয়েছে আল্লাহ নবী রাসূল আরবি সরকারে দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আমার আনিতগুলোর অধীন হবে না। আরেক জায়গায় বুখারী শরীফের মধ্যে বর্ণিত
জি
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে আমার আদেশ মানল সে জান্নাতে প্রবেশ করলো, আর যে আমার অবাধ্যতা করলো সে অস্বীকারী হয়ে গেল। তো এ থেকে বোঝা যাচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে আমাদের জন্য সফলতা, যেটা আপনি বললেন সফলতা, এবং সফলতার উচ্চ শিখরে যেটা আমাদের ইচ্ছা কি, আমাদের চিন্তা ভাবনা কি, আমাদের লক্ষ্য কি, জান্নাতে পৌঁছানো।
জি,
জান্নাতে যাওয়া, আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে খুশি করে জান্নাতে যাওয়া। যখন আমরা ইতাআত করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইতাআত করলে আল্লাহ তাআলার ইতাআত হয়ে গেল। এখানে নবী পাক এবং আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আর আমাদেরও কি জান্নাত অর্জিত হয়ে গেল আনুগত্যের মাধ্যমে। তাহলে আমরা যে উচ্চতার অর্থাৎ সফলতার উচ্চ শিখরে পৌঁছাতে চাই, এই আনুগত্যের বিষয়টা যদি আমরা নিজেদের মধ্যে কম্পালসারি করি,
এখানে আনুগত্যের ব্যাপারে অনেক কিছু চলে আসে। সোহেল ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে সুদ খেও না, তো এ থেকে দূরে থাকতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মদের দিকে যেও না, তো দূরে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত করতে, চুগলি করতে, অশ্লীল কথাবার্তা বলতে, বেহা পানা করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের সাথে জয়েন হয়েছেন ফেসবুকের মধ্যে, অনুষ্ঠান দেখা যাচ্ছে, তো অনেকেই কমেন্ট করেছেন, লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম জাকারিয়া, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। হুজুর, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে আপনাদের এই অনুষ্ঠানটি কি এক মাস পুরোটা পুরোই এক মাস চলবে, নাকি শুধু ঈদে মিলাদুন নবী পর্যন্ত হবে, দয়া করে জানাবেন। এবং আমাকে নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, এর নাটটি শুনিয়ে দিবেন। মাশাআল্লাহ, সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে আপনাকে শুনিয়ে দিতে। আরেকজন লিখেছেন, আসসালামু আলাইকুম, আমি নারায়ণগঞ্জ ঝালকুটি থেকে বলছি, 12 রবিউল আউয়াল দিনে কি আমল করলে সওয়াব অর্জন করা যাবে, অনুগ্রহ করে যদি বলে দিতেন অনেক খুশি হতাম। জি জাকির ভাই,
ঝালকুটি থেকে যিনি কমেন্ট করবে,
যখনই রবিউল আউয়ালের 12 তারিখ আসবে, তো এই আমলটি যদি আমরা করে নিই, এই আমলটি করে নিলে ইনশাআল্লাহ তাআলা পুরো বছর আমরা নিরাপদে এবং হাসি খুশিতে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমলটি কি, শুরুতে শেষে দুরুদ পাক পাঠ করে নিব, আর বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার, ইয়া আল্লাহু 7 বার, ইয়া রহমানু 7 বার, ইয়া গফুরু 7 বার, ইয়া রহিমু 7 বার, ইয়া হান্নানু 7 বার, ইয়া মান্নানু 7 বার, ইয়া দাইয়ানু 7 বার, এবং ইয়া সুবহানু 7 বার। এই ওয়াজিফাগুলো আমরা যদি 7 বার করে পাঠ করি, শুরুতে প্রত্যেকটি 7 বার, শুরুতে বিসমিল্লাহ শরীফ, এরপরে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া গফুরু, ইয়া রহিমু, ইয়া হান্নানু, ইয়া মান্নানু, ইয়া দাইয়ানু, ইয়া সুবহানু, এগুলো যদি আমরা 7 বার করে পাঠ করি, আর শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা পুরো বছর আমরা হাসিতে, আনন্দে, খুশিতে এবং নিরাপদে থাকবো
ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মাদি চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন, এরপর আমরাও আমল করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ইসলামী ভাইরা কল করেছিলেন, নাতে মুস্তফা শুনতে চেয়েছিলেন। জি ভাই, শুনিয়ে দিন।
মরহাবা মুস্তফা, মরহাবা মুস্তফা, মরহাবা মুস্তফা, হোক মুবারক মুমিনের আজি ঈদে মিলাদুন নবী, হোক মুবারক মুমিনের আজি ঈদে মিলাদুন নবী, ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদে মিলাদুন নবী, মরহাবা ইয়া মুস্তফা, মরহাবা ইয়া মুস্তফা, মরহাবা ইয়া মুস্তফা, মরহাবা ইয়া মুস্তফা, আজ কি খুশি হো রগিল মাই দে মিলাদুন নবী, আজ কি খুশি হো রগিল মাই দে মিলাদুন নবী, ফেরেশতারা আনন্দিত ঈদ মিলাদুন নবী, মরহাবা ইয়া মুস্তফা, মরহাবা ইয়া মুস্তফা, মরহাবা ইয়া মুস্তফা, মরহাবা ইয়া মুস্তফা, চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতের অঝোরে, চারিদিকে হচ্ছে বর্ষণ রহমতের অঝোরে, আনন্দিত মেঘমালা ঈদ মিলাদুল নবী মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, আনন্দিত হো গুনাহগার ঈদ মিলাদুল নবী, আনন্দিত হো গুনাহগার ঈদ মিলাদুল নবী, হবে না যাতে রুসিলা ঈদ মিলাদুল নবী, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, হক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুল নবী, হক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুল নবী, ভাগ হলো সুপ্রসন্ন, ভাগ হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুল নবী, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, দোহাই মিলাদুল নবীর উসিলা এয়া তারিখে, দোহাই মিলাদুল নবীর উসিলা এয়া তারিখে, ক্ষমা করো হে দয়াময়, ক্ষমা করো হে দয়াময়, ক্ষমা করো হে দয়াময়, ঈদ মিলাদুল নবী, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান নূরে মুজাসসাম রাসূল আকরাম, আর আজকের বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত। এ বিষয়ে জাকির ভাইও অনেক মদিনী ফুল ইরশাদ করলেন, হাদিসে করিমা আমাদেরকে শোনালেন, সোহেল ভাইও আলহামদুলিল্লাহ আমাদেরকে শোনালেন। দেখুন, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ধরায় না আসতেন, তো না আমরা আল্লাহকে চিনতে পারতাম, না আমাদের মধ্যে কিছু সভ্যতা থাকতো, জাহিলিয়াতের যে জামানা ছিল সেটা রয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, তো আগমনের সাথে সাথে নব বিপ্লবের সূচনা হয়েছে, দুনিয়া বদলে গেছে, আল্লাহ তাআলা তার হুকুমতের নিয়ম কানুন পরিবর্তন করে ফেলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবীতে হক তাআলার মহা পরাক্রমশালী গুণ বিরাজ করছিল, হুজুরের আগমনের পর তার মহা করুণাময় ও ক্ষমাশীল গুণ বিকশিত হলো। গভীরভাবে চিন্তা করে আমাদেরকে দেখতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের পূর্বে যে সকল উম্মতিরা ছিল, তারা যখন একটি গুনাহ করত, কোন একটি গুনাহ করত, তো সেই গুনার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে পাথর বর্ষণ করে ধ্বংস করে দিত। আবার কোন উম্মতি যদি কোন গুনাহ করত, তো আল্লাহ তাআলা তাদের উপরে আগুন বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিত। আবার কোন উম্মতিকে আল্লাহ তাআলা মহা প্লাবনে ভাসিয়ে ডুবিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আবার কোন উম্মতিকে গুনাহের কারণে, একটি মাত্র গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদের চেহারাকে বানর এবং শুকুর বানিয়ে দিয়েছে। আবার কেউ নাফরমানি করেছে, তো তাদের পুরো বস্তিকেই আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছে। কিন্তু যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনলেন, তো এই ধারাটা, এই আযাবটা বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জাকির ভাই ইহুদিরা আর অমুসলিম যারা ছিল তারা বলল, ঠিক আছে আমরা প্রার্থনা করছি। তারা এভাবে প্রার্থনা করল কি, হে আল্লাহ, ইসলাম যদি সত্য হয় তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও। তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন না। কেননা এই জন্য ধ্বংস করলেন না, আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ ফরমান, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, অর্থাৎ এটা আল্লাহর শান নয় যে ওদেরকে আজাব দেবে যতক্ষণ আপনি তাদের মধ্যে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, উম্মতিদের সাথে আছেন, আজ উম্মতি নাফরমানি করছে, গুনাহ করছে। আচ্ছা, এখানে আরো বলা হয়েছে কি, পূর্বের উম্মতিরা যে গুনাহ করেছিল ওই গুনাহ আজ এখানে এই সময় হচ্ছে, বরং তার চেয়ে বেশি গুনাহ হচ্ছে। তারপরেও পাথর বর্ষণ হচ্ছে না, আগুন বর্ষণ হচ্ছে না, শহরকে উল্টিয়ে দেওয়া হচ্ছে না, চেহারাকে বিকৃত করে দেওয়া হচ্ছে না। কেন কি, মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন বিধায় মদিনা তাইয়াবাতে আরাম করছেন।
সুবহানাল্লাহ।
তো আমাদের উচিত হবে যাতে করে আমরাও শুকরিয়া আদায় করি কি, নবী রহমত শফিয়ে উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন তো আল্লাহ তাআলার জালাল যেটা ছিল এটা কম হয়ে গেল এবং নব বিপ্লব দুনিয়াতে সৃষ্টি হলো। প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আর এটা অনেক বড় একটি নিয়ামত রয়েছে যার গুণগান আদম আলাইহিস সালাম করেছেন, সকল নবীগণ গুণগান করেছেন, পাহাড় করেছে, পর্বত করেছে, বৃক্ষ করেছে, লতা পাতা করেছে, এমনকি ফেরেশতারা করেছে। আর আজও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে পুর আনোয়ারে 70,000 ফেরেশতা আসে আর এসে আমার নবীর দুয়ারে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে, দরুদ পাঠ করে, তারা চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসে প্রত্যেক দিন, সুবে সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আবার সুবে সাদিক পর্যন্ত, এইভাবে 70,000 করে যে ফেরেশতারা আসে, তারা যে একবার যায় কিয়ামত চলে আসবে, তাদের আর
দ্বিতীয়বার
তারা সুযোগ পাবে না। কারণ আল্লাহ তাআলা নতুন নতুন ফেরেশতার মাধ্যমে তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দরুদ ও সালামের নজরানা পেশ করাছেন। আলহামদুলিল্লাহ। জি সোহেল ভাই,
আমাদের আলোচনা চলছিল আর বিষয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য। হযরত সাইয়্যিদুনা উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কথা বলতেন তখন মুচকি হাসতেন।
জি,
আমি জিজ্ঞাসা করলাম আপনি এই অভ্যাসটি ছেড়ে দিন, না হয় লোক আপনাকে বোকা মনে করবে। তখন হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছি বা দেখেছি তখন তিনি মুচকি হাসতেন, তাই আমিও এই সুন্নতের উপর আমল করার নিয়তে এরূপ করি। আরেক জায়গায় বর্ণিত হয়েছে হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক দর্জি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমিও ছিলাম, আমিও দাওয়াতে অংশগ্রহণ করলাম। দর্জি সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রুটি, লাউ এবং মাংসের তরকারি রাখল। আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র থেকে লাউ কদু শরীফ খুঁজে খুঁজে খাচ্ছেন। এরপর হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমল বর্ণনা করে বলেন যে সেই দিন থেকে আমি কদু শরীফ পছন্দ করি।
সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের দিকে খেয়াল রাখতেন। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, কলও করেছেন, কল শুনবো। জি ভাই, কল শুনিয়ে দিন।
মোহাম্মদ আলী কুমিল্লা, আমি একটু নাচ শুনতে চাই। মরণের যন্ত্রণা কেমন সর্বরিয়া রাসূলুল্লাহ,
সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
আমি মোহাম্মদ নুরুল হুদা মিলসমারি থেকে বলছি, আমি একটা নাতে রসুল শুনতে চাই, হাসবি রব্বি জাল্লাল্লাহ।
মাশা আল্লাহ, নীলফামারি থেকে, সঙ্গে থাকুন। জি ভাই, আরেকটি কল শুনিয়ে দিন।
নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ মিশতল ইসলাম, একটি নাতের আলো শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আলো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমিও শুনতে চাই। আমি মনে একবার শুনেছি বা দুবার শুনেছি মনে হয়, কিন্তু আবারও আমারও শুনতে মন চাচ্ছিল, কিন্তু কেউ নাৎখা এরকম পাইনি, তা থেকে শুনি। তো হয়তো যদি আমার নাৎখা ইসলামী ভাই
আরমান ভাই, আনুগত্য এমন একটা বিষয় আরমান ভাই, সেটা ভালোবাসা থেকে সৃষ্টি
হয়।
আনুগত্য না, ভালোবাসা থেকে সৃষ্টি হয়। ভালোবাসার যতটা ওজন ভারী হবে, আনুগত্যর দিকটাও কিন্তু ততটা ভারী হবে। এটা মাথায় রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারাই বেশি ভালোবাসতে পেরেছে, আনুগত্য করতে পেরেছে, যাদের অন্তরে ভালোবাসা বেশি ছিল। আর আজও পর্যন্ত তারাই বেশি আনুগত্য করছে, যাদের অন্তরে আমার নবীর ভালোবাসা বেশি আছে। এটা যে কোনো ব্যাপারে হোক বা যে কোনো কারো সাথেই হতে পারে। আপনার দুনিয়াবি যদি কোনো ব্যক্তি কাউকে অনুসরণ করে বা আনুগত্য করে, তার প্রতি ভালোবাসা এমন জন্মিয়েছে, এই কারণে সে তাকে অনুসরণ করা আনুগত্যশীল হয়ে যায়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কেমন আনুগত্যশীল ছিলেন আমার নবীর,
সুবহানাল্লাহ।
যে তার পাশের মহল্লাতে একজন ব্যক্তি ছিল জমিদার, টাকাওয়ালা, ওই ব্যক্তির নামে যদি কেউ কাসিদা লেখত, কাসিদা লেখলে সে ওই ব্যক্তিকে পুরস্কৃত করত, তোহফা দিত। আমার নামে কাসিদা লেখেছো, যাও এই টাকা দিলাম, এই সম্পদ দিলাম, এটা দিলাম, তোহফা দিতেন, পুরস্কার দিতেন যেই কাসিদা লেখত হেন তার নামে। কয়েকজন লোক আসলো, এসে আলা হযরতকে বললেন, হুজুর আপনি তো খুব ভালো কাসিদা লেখেন, শানে লিখতে পারেন খুব ভালো, আমাদের যে পাশের মহল্লার একজন ব্যক্তি আছে জমিদার, তার নামে আপনি একটা কাসিদা লেখেন, আশা করি সবার চাইতে উত্তম এবং ভালো জিনিসটা আপনাকে উপহার দিবে, কারণ আপনি তো সবার চাইতে ভালো লেখেন। আলা হযরত বললেন, ঠিক আছে, তোমরা বলছো কাসিদা লেখার জন্য, কাসিদা লেখবে। আলা হযরত কলম ডায়েরি নিয়ে বসলেন কাসিদা লেখার জন্য। কাসিদা তো আল্লাহ হযরত লেখছেন, কিন্তু ওই দুনিয়াদার ব্যক্তির নামে নয়, আমার রসুলের শানে। এই কাসিদার মধ্যেই শেষে গিয়ে আল্লাহ হযরত লেখছেন কি, আমার নবীর দেয়া ধর্ম, আমার নবীর দেয়া দিন, আমার নবীর দেয়া ইসলাম, পাড়ার রুটি না যে আমি বিক্রি করে দিব,
নান পাড়া,
হ্যাঁ পাড়ার রুটি না কি আমি বিক্রি করে দিব, এমনটা নয় আমার নবীর ধর্ম, আমার নবীর দেয়া ইসলাম, আমি এটা বিক্রি করব না, কোন দুনিয়াদার ব্যক্তির কাছে আমি এটা বিক্রি করব না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার আনুগত্য কেমন ছিল? আর যদি আমাদের আমাদের ব্যাপারটা দেখি, সিধা সিধা কথা আরমান ভাই, দোকান আছে, বিজনেস আছে, ব্যবসা আছে, তো মিথ্যা বলে বিক্রি করে দেয়, দাম আছে 100 টাকা, বলে 120 টাকা, বলে বিক্রি করে দেয়। আপনি যান না আরমান ভাই তাকে বুঝাতে, যান কি বলবে জানেন, ভাই এটাই আছে, আমাদের ব্যবসা এমনই আছে, 9-6 না করলে, কারচুপি না করলে ব্যবসাই চলে না। আর আলা হযরত বলেন কি, আলা হযরত বলেন বলে এখানে কারচুপির জায়গা না, যেখানে নবীর ভালোবাসা, যেখানে নবীর আনুগত্য, সেখানে কারচুপির জায়গা না, সেখানে এটাই চলে, এটা চলবে না, আমার নবীর দেয়া ধর্ম, এটা কোনো পাড়ার রুটি না, কোনো দোকানের রুটি না, আমি বিক্রি হয়ে যাব তার কাছে। আর আজ আমরা 2 টাকার জন্য বলি কি, বলে কারচুপি করতে হয়, 2 নম্বরই করতে হয়, মিথ্যা বলতে হয়, না হয়তো দোকান চলবে না, না হয়তো ব্যবসা চালানো যাবে না। আর যদি ঘরের মধ্যে বিয়ে শাদী হয়, আরমান ভাই আনুগত্য কোথায় চলে গেছে এই বিষয়টা যদি দেখি, নিজের ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে, আমার নবী বলছে যে গান বাজনা হারাম, এখানে চালানো যাবে না, কোথাও চালানো যাবে না গান বাজনা। যখনই এই বিষয়টা আসে, তো বাবা মা বলে কিভাবে করব, মানতেছে না সন্তানেরা, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মানতেছে না, তারা জোর করে গান বাজনা শুনতেছে, এখানে আমার নবীর আনুগত্য কোথায় চলে গেল? যতটা বিষয় আছে না আরমান ভাই, যখনই আনুগত্যর বিষয়টা চলে আসে, তখন কিন্তু আমরা তালবাহানা শুরু করে দিই, বিভিন্ন বাহানা শুরু করে দিই। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি যারা ছিলেন, সাহাবা ইকরামের জিন্দেগি যদি আমরা পড়ি, তাদের মধ্যে এটা ছিল না কি এই বিষয়টা মানা যাচ্ছে না, এটা হয় না, এটা এটা পারা যায় না, সমাজ মানতেছে না, আত্মীয় স্বজন মানে না, সাহাবা ইকরামের মধ্যে এটা ছিল না। সাহাবা ইকরামের টার্গেট একটাই ছিল, ভালোবাসা যত মজবুত, তাদের আনুগত্যটা তত মজবুত ছিল, তারা ভালোবাসতেন জীবন দিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে কারোর সাথে তাদের কোনো ছাড় ছিল না। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, তারা তাই মেনেছেন এবং তাই করার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে কি, যখনই নবীর আনুগত্যের কথা আসে, নবীর ভালোবাসার কথা আসে, তখন আমরা সেখান থেকে পিছপাও হয়ে যাই। কিন্তু মুখে দাবি আছে নবীকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি যে নবীর আনুগত্য করতে পারছি না। আর দাড়ির কথা যদি উঠাই আরমান ভাই, হয়তো বা অনেকে বলবে যে মাদানী চ্যানেলে বয়ান শুনলেই আমলের কথা বেশি বলে, দাড়ির কথা বেশি বলে। আচ্ছা বলেন তো, যদি দাড়ির কথা না বলা হয়, আমলের কথা না বলা হয়, তার আছে কি, বলবে কি? হুজুররা তো ডাই বলবে, আমলের কথা বলবে আর ইবাদতের কথা বলবে। তো নবীকে এতটাই ভালোবাসি, এতটাই আনুগত্যশীল বা উম্মতি আমি, নবীর দাড়িটা নবীর দেয়া সুন্নাতটা আজ পর্যন্ত রাখতে পারলাম না, আমি সেটার উপর আমল করতে পারছি না আজ পর্যন্ত, কতটুকু আনুগত্যশীল? কেয়ামতের ময়দানে যদি আরমান ভাই দ্বারা ডাকা হয় কি আমার নবীর আনুগত্যশীল যারা তারা দাঁড়িয়ে আসো এই কাতারে দাঁড়িয়ে যাও, আর যারা আনুগত্য করতে পারো নাই তারা এই কাতারে দাঁড়িয়ে যাও, মুখে বলেছো এক কাজে করেছো আর এক, তারা এই কাতারে দাঁড়িয়ে যাও, বাম দিকে চলে যাবে তারা, যারা আনুগত্যশীল ছিল তারা ডান পাশে দাঁড়াও, তারা ডানে চলে যাবে, ডানে জান্নাত আছে আর বামে জাহান্নাম আছে, তো কি উপায় হবে তখন?
আমাদের ভাই এখানে বলা হয়েছে কি যে যে অবস্থায় মৃত্যু বরণ করবে কেয়ামতের দিনে
সেই অবস্থায় উঠবে, উঠানো হবে তা,
ঠিক আছে? তো অনেকে আমি বলতাম কি ভাই দাঁড়িয়ে রেখে নেন, বলে কি মেয়ে আছে মেয়ের বিয়ে দিয়ে দি তারপরে দাঁড়িয়ে রাখবো, তো মেয়ের বিয়ে হয়ে গেল তারপরও দাঁড়িয়ে নেই, তো মেয়ের বিয়ের সাথে
দাঁড়ির সম্পর্ক
বা আমার বিয়ের সাথে দাঁড়ির কি সম্পর্ক? দাঁড়ি হয়েছে আমাদেরকে রেখে নিতে হবে, আর এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন এমনটি তো নয় কি আমি দুনিয়া ছেড়ে যাব না, যেতে হবে, কে কখন কিভাবে যাবে কেউ জানে না, কতই না ভালো হয় আমার চেহারা দাড়ি হবে আর আমাকে কবরে নামানো হবে, আর দাড়িওয়ালা নবী মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তো আমার নবীর ব্যাপারে জিজ্ঞেস করা হবে ইনি কে, তো দাড়িওয়ালা নবী আছেন, আমি বলবো আমি যার সুন্নত আমল করেছি, যার সুন্নত নিজের চেহারায় সাজিয়েছি, যাকে ভালোবেসে নিজের চেহারাতে সুন্নত সাজিয়েছি, ইনি তো হচ্ছেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আনুগত্য আরমান ভাই,
জি,
এমন একটা বিষয় বললাম না, ভালোবাসা যার যতটুকু মজবুত হবে তার আনুগত্যশীলতাই তত বেশি হবে, তার আনুগত্যটা এমনই হবে। আমির আলে সুন্নাতের বড় শাহজাদা,
জি,
ওবায়দ রেজা তারি মাদানি, তাকে আমি দেখলাম সে যে চশমা বানিয়েছে আরমান ভাই, চশমার ফ্রেমটা আপনি দেখছেন কি না খেয়াল করছেন অবশ্যই, তার ফ্রেম যেন বানানো আছে চশমার গ্লাসটা যে কাটিং করেছে না নালাইন শরীফের ডিজাইন, কারো মাথায় কখনো আসছে, কেউ কখনো চিন্তা করছে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কতটুকু পরিমাণ থাকলে একজন ব্যক্তির মাথায় এই চিন্তা আসে আমার নবীর জুতা মোবারকের নকশা যেটা ছিল সেটা আমার চশমার গ্লাস হবে, এই ডিজাইন হবে আমার চশমার গ্লাস? কেমন ভালোবাসা আর কেমন তাদের মধ্যে আনুগত্যশীলের এক ইচ্ছা ছিল, আর আজকে এখন পর্যন্ত প্রায় সময় দেখি আমিরুল সুন্নাতের শাহজাদাকে ওই চশমাটা পরার জন্য, যেটার মধ্যে যে গ্লাসটাকে নালাইন শরীফ অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের ডিজাইন দিয়ে তিনি কাটিং করে নিয়ে এসেছেন, ওইটা পরার জন্য আমি ব্যবহার করার জন্য প্রায় সময়তেই দেখি। তো ভালোবাসার আর আনুগত্যের একটা মাপ কাঠি আছে, যখন হৃদয় থেকে আসেন আরমান ভাই তখন কেউ কাউকে ঠেকাতে পারে না, সত্যি বলছি, সত্যি বলছি, হৃদয় থেকে যখন ভালোবাসাটা প্রকাশ পায় তখন আনুগত্যটা তেমনই হয়ে যায়। দেখেন না দাড়ি রাখার ব্যাপারে যারাই একটু বয়স হওয়ার পরে 25 বছর 30 বছর বয়স হওয়ার পরে যারা দাড়ি রেখেছে তারা জানে কি দাড়ি রাখার পরে তার পাশ থেকে যেই কটূক্তিগুলো আসে, তার পাশ থেকে যেই কথাগুলো আসে ওইটার মধ্যে ধৈর্য ধরে এরপরে দাড়ি রাখাটা কেমনটা মানে আনুগত্যশীল হলে এতটুকু কামিয়াবি সে পায়।
আগে কেউ দাড়ি কাটতো না, শয়তান সর্বপ্রথমে দাড়ি কেটে এসেছিল
আল্লাহ তাআলার ফাটা,
তো এটা হচ্ছে বাস আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান
করুন। আমিন আমিন।
তো দেখুন আজকে যে অনুষ্ঠান সাজানো হয়েছে, তো বিশেষ করে আপনাদেরকে নিয়ে সাজানো হয়েছে, কথা প্রসঙ্গে অনেকগুলো কথা চলে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর ব্যাপারে কথা চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য শুধু মানুষ নয় বরং জিনও করত, এমনকি ফেরেশতা যখন আমার নবীর নূরানির দরবারে আসতেন তো অনুমতি নিয়ে আসতেন, এরপরে জিন আমার নবীর আনুগত্য করতেন, এমনকি জড় পদার্থ এবং বৃক্ষ যে আছে তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করত। এক ব্যক্তি এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার প্রতি ঈমান নিয়ে আসব, কিন্তু শর্ত হচ্ছে কিছু অলৌকিক বিষয়গুলো আপনাকে বলতে হবে বা দেখাতে হবে, আমি কিভাবে মেনে নিব কি আপনি আল্লাহ তাআলার রসূল আছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই যে খেজুরের খোসা আছে, খেজুরের গাছ আছে এবং খেজুর ধরেছে, খোসা হয়ে রয়েছে, আমি যদি তাকে দাগ দিই আর সে যদি চলে আসে তাহলে তুমি কি ঈমান নিয়ে আসবে? বলে ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই মেনে নিয়ে আসবো। এটা কি কীভাবে সম্ভব হবে কি বৃক্ষ আছে আর খেজুরের খোসা আছে ঝুলছে, আর আপনি ডাকবেন নিজে নিজে কেটে পড়ে আস পড়ে যাবে আর আপনার কাছে চলে আসবে। আপনি ডাকুন খেজুরের খোসাকে, তো আমি ঈমান নিয়ে আসবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে খেজুরের ফল, খেজুর যে তুমি ঝুলছো, তুমি আমার কাছে আসো। আমার নবীর ইশারা পেয়ে সে নিজে কেটে গেল আর মাটিতে পড়ে গেল, আর হেচড়াতে হেচড়াতে আমার নবীর কদমে চলে আসলো, আমার নবীর রিসালাতের সাক্ষ্য দিল। আমার নবীর সাথ করলেন, যাও আবার গিয়ে লেগে যাও, জোড়া লেগে যাও নিজের জায়গায়। আচ্ছা, এখানে হয়তো মদিনী চ্যানেল দর্শক হয়তো আশ্চর্য হবে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, যেটা বোঝা যায় না, যেটা কল্পনায় আসে না, যেটা কখনো ধরাও যায় না, অনুভব করা যায় না, সেটাকেই বলে মুজেজা, অলৌকিক ক্ষমতা। আর এটা শুধুমাত্র আল্লাহ তাআলা মুজেজা তার নবীগণ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন, এবং কারামাতও আল্লাহ তাআলা তার ওয়ালিগণকে দিয়েছেন। সেই খেজুরের খোসা যখন পুনরায় বৃক্ষে গিয়ে যখন লেগে গেল, তখন সে আশ্চর্য হয়ে গেল আর বলতে লাগলো, নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার সত্যিকারের রসুল রয়েছেন। আমি কলমা পড়ছি আর সাক্ষী দিচ্ছি কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আপনি হচ্ছেন আল্লাহ তাআলার রসুল। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাথর মানে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাথরকে ডাক দিলেন, পাথর চলে আসলো, আবার বললেন তুমি চলে যাও, সে নিজের জায়গায় আবার চলে গেল। ইকরেমা, তো সে আমার নবীর এই মুজিজা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আমরা জাকির ভাই এমন কিছু কাজ করে বসি বা এমন নাফরমানি করছি যেটা আমার নবী নিষেধ করেছে। তো সবাই তো হুকুম মানছে, আনুগত্য করছে, কিন্তু আমরা সেভাবে আনুগত্য করতে পাচ্ছি না। তো এই জন্য মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলুন আমরা সবাই নিয়ত করে নিই কি এখন থেকে আমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবনকে সাজাতে।
আর যদি আমরা ভালোবাসা পরিমা, ভালোবাসা যতটুকু আমাদের অন্তরে আছে, এই ভালোবাসার মাপটা যদি আরেকটু বাড়াতে পারি, আর যদি আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য, তার আনুগত্য যেভাবে করার কথা আল্লাহ তাআলা কোরআনে হুকুম করেছেন আর হাদিসে পাকের মধ্যে রসুল বলেছেন, এভাবে যদি আমরা করতে পারি, তবে আলী বিন ঈসা যেভাবে করে আমার নবীকে পেয়েছেন, আমরাও পেয়ে যাব ইনশাআল্লাহ। আলী বিন ঈসার ইতিহাস আছে জজবুল কুলুব কিতাবের মধ্যে, কি এক আশেকে রসুলের ব্যবসা ছিল, তো সে হঠাৎ করে খুব টানাটানির মধ্যে পড়ে গেল, অভাবের মধ্যে পড়ে গেল, তার একটা একজন বন্ধু থেকে সে কিছু দিরহাম ধার নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন, তাও শেষ হয়ে গেল। তো যে ডেটে দেওয়ার কথা ছিল সেই দিরহামগুলো ওই ডেটে দিতে পারেনি, না দেওয়াতে পাওনাদার এসে মামলা করে দিল তার নামে, ওই আশেকে রসুলের নামে। যখন তার নামে মামলা হয়ে গিয়েছে, বিচারক তাকে ডাকলেন, কাঠগোড়ায় দাঁড়ালেন, দাঁড়ানোর পরে তাকে জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি কি তোমার কাছে দিরহাম পাবে? বললো হ্যাঁ পাবে। তো দেও না কেন, দেওয়ার ডেট ছিল? হ্যাঁ ছিল, এক মাস পরে দেওয়ার কথা, দিতে পারিনি, আমার কাছে নেই। তো বিচারক যিনি ছিলেন তিনি বললেন, তো দিতে তো হবে তোমাকে। ওই আশেকে রসুল যিনি কর্জ নিয়েছেন তিনি বললেন কি আমার নবীর ওয়াস্তা, আমাকে এক মাসের টাইম দেন, আমি দিয়ে দিব। এক মাসের টাইম নিয়েছে আর নবীর ওসিলা দিয়েছে। তো বিচারক বলে ঠিক আছে, নবীর ওসিলা দিয়েছে, যাও, এক মাস সময় কিন্তু তার টাকা তোমাকে ফেরত দিতে হবে।
জি।
তো ওই আশেকে রসুল মন খারাপ করে বাড়িতে গেল, তার ঘর থেকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, মন খারাপ কেন? বললো আজকে তো আমার নবীর ওসিলা দিয়ে, নবীর দোহাই দিয়ে, নবীর কারণেই আমি এক মাসের জামিন পেয়েছি, কিন্তু জানি না এক মাসের মধ্যে এতগুলো টাকা আমি ম্যানেজ করতে পারবো কিনা, আর পাওনাদারকে দিতে পারবো কিনা। তার ঘর থেকে আওয়াজ আসলো, যেহেতু তুমি নবীর ওসিলায় ক্ষমা পেয়ে গিয়েছো, অর্থাৎ নবীর ওসিলায় তুমি এক মাসের জামিন পেয়েছো, আল্লাহ চায় কি নবীর ওসিলায় তুমি হয়তো বা পুরাটাই ক্ষমা পেয়ে যাবে। তো সে দুরুদ সালাম পড়তে 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 28 দিন পার হয়ে গিয়েছে, 28 দিন পার হয়ে গেছে। যখন 28 দিন যাওয়ার পরে রাত আসলো, তো সে স্বপ্নে দেখলো কেউ তাকে বলছে যে এক কাজ করো, তুমি তো কর্জের মধ্যে ডুবে আছো, কর্জ দিতে না পারলে হয়তো বা তোমার ফাঁসি হয়ে যাবে, তুমি সকালে উঠে তোমাদের যে বাদশাহ আছে আলী বিন ঈসা তার কাছে চলে যাও, তাকে গিয়ে বলবা যে আমার নবী বলেছে তোমাকে আমার কর্জ পরিশোধ করে দেওয়ার জন্য। স্বপ্নে সে দেখলো কেউ বলছে কথা, ঘুম থেকে যখন জাগ্রত হলো, আরে আমার নবী তো আমার স্বপ্নে এসেছিল, আমার নবী এসে বলে গেছে আমাদের বাদশাহ আলী বিন ঈসার কাছে গিয়ে আমার কর্জ পরিশোধের কথা। সকালে আবার সে ভাবতেছে আমি যে বাদশার কাছে যাব, দলিল কি আছে? নবী তো আমার স্বপ্নে এসেছে, এর কোনো প্রমাণ নেই, দলিল নেই, তো আমি কি নিয়ে যাব বাদশার কাছে? বাদশাহ তো মানবে না। এই চিন্তা করতে করতে আবার ২৯ তারিখের রাতও চলে আসলো। যে রাত আসলো সে ঘুমিয়ে গেল, আবার স্বপ্নে দেখলো আমার নবী বলতেছেন তোমাকে না বলছি আলী বিন ইসার কাছে যাও গিয়ে বলো কি আমার কথা, আমার নবী বলেছে তোমার কর্জ পরিশোধ করার জন্য। সে তো স্বপ্নে দেখে আমার নবীকে বেকুল হয়ে গেছে, কিছু বলতে পারেনি, সকাল হয়ে গিয়েছে আবার ওই টেনশন। আলী বিন ইসাকে কিভাবে বলবো আমার নবী আমার স্বপ্নে এসেছে, স্বপ্নে তো কোনো দলিল থাকে না, কোনো প্রমাণ থাকে না, তাকে কিভাবে বুঝাবো আমার নবী এসেছে। আবার ওই দিনও গেল, শেষ রাত বাকি, শেষ রাতে আমার নবী আবার আসলেন, বললেন কি তোমাকে আমি কতবার বলবো, তুমি যাও আলী বিন ইসার কাছে গিয়ে বলো তোমার কর্জ পরিশোধ করার জন্য। তখন ওই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বারবার আসেন আর বলেন, কিন্তু আমি কি দলিল নিয়ে যাব তার কাছে, প্রমাণ কি আছে? আমার নবী বললেন কি যদি তোমার কাছে সে প্রমাণ চায় তবে তুমি বলবে যে কিছুদিন পূর্বে বা কয়েকদিন পূর্বে আলী বিন ইসা প্রতি রাতে 500 বার করে দুরূদ শরীফ পাঠ করে, কিন্তু এক রাতে সে ভুল ক্রমে দুরূদ শরীফ পাঠ না করে ঘুমিয়ে গিয়েছে। তুমি বলবা যে আমার নবী বলেছে ওই রাত্রে আপনি 500 বার দুরূদ শরীফ পড়েননি, না পরে ঘুমিয়ে গিয়েছেন, তার জন্য আমার নবী এই কর্জ পরিশোধ করতে বলেছেন।
সুবহানাল্লাহ।
তো ওই আশেক রসুল তো ঘুম থেকে উঠে গেলেন আর দলিল পেয়ে গিয়েছেন, একটা ডকুমেন্ট পেয়ে গিয়েছেন। সে আলী বিন ইসার কাছে গেলেন, গিয়া তাকে বললেন কি আপনার জন্য একটা সংবাদ আসছে। কি সংবাদ? আমার নবী আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আমার এত দিরহাম কর্জ আছে আপনাকে পরিশোধ করার জন্য বলেছে। তো বলে আমার নবী তোমার কাছে এসেছে তার প্রমাণ কি আছে? তখন ওই আশেক রসুল বলল যে প্রমাণ এটাই আছে যে আপনি এক রাতে দুরূদ শরীফ পড়তে ভুলে গিয়েছেন, যে সংখ্যা দুরূদ শরীফ পড়েন সেই সংখ্যা দুরূদ শরীফ আপনি পড়তে পারেননি, ঘুমিয়ে গিয়েছেন। তো আমার নবী বলেছেন যে ভুলের কারণে ঘুমিয়ে গিয়েছেন, তার জন্য আমার কর্জ পরিশোধ করতে হবে। এই কথা শুনেই বাদশাহ দাঁড়িয়ে গেলেন, আলী বিন ইসা দাঁড়িয়ে গেলেন, আসলে তো সত্য কথা, আমি ওই রাতে দুরূদ শরীফ পড়তে ভুলে গিয়েছিলাম। সে বললো তুমি এখানে দাঁড়াও, দাঁড় করিয়ে সে ভিতরে গেল, গিয়ে তিন ভাগে দিরহাম নিয়ে আসছে, তিন ভাগে নিয়ে আসছে। আরমান ভাই যা কর্জ ছিল প্রথমে ওই পোটলাটা তার হাতে দিল, দিয়ে বললেন আমার নবী যে হুকুম করেছে তোমার কর্জ পরিশোধ করার জন্য এই নাও, এটা নিয়ে তুমি পরিশোধ করো। দ্বিতীয় পোটলা দিয়ে বললেন আমার নবী যে আমাকে স্মরণ রেখেছে, আমার নবী যে আমার
নবীর পয়গাম তুমি এনেছো,
হ্যাঁ নবীর পয়গাম যে তুমি এনেছো, নাও এই দ্বিতীয় পোটলা তোমাকে এজন্য দিলাম, আর আমার ঘরের বাসিন্দা যারা আছে তাদের পক্ষ থেকে তোমাকে আরেক আরো এক পোটলা দিলাম। তিন গুণ দিরহাম নিয়ে সে সেখান থেকে কাজীর কাছে গেলে, আজকে বিচারের দিন, শেষ দিন, যদি পরিশোধ করতে না পারে হয়তো বা তার ফাঁসি হয়ে যাবে। কাঠগড়ায় যখন দাঁড়ালেন তখন কাজী জিজ্ঞাসা করলেন বিচারক কি তুমি কি নিয়ে আসছো? বলো হ্যাঁ নিয়ে আসছি। অবাক হয়ে গেলেন এতগুলো টাকা এতগুলো দিরহাম তুমি এক মাসের মধ্যে কিভাবে ম্যানেজ করলে, তুমি তো গরিব ব্যক্তি। তখন সে পুরা ইতিহাস শোনানো শুরু করলো সেই বিচারকের সামনে, জজ কোর্টের মধ্যে। বললেন কি বিচারক সাহেব এমন এমন ঘটনা ঘটেছে। তো বিচারক দাঁড়িয়ে গেলেন, বিচারকও দাঁড়িয়ে গেলেন, বিচারক দাঁড়িয়ে বললেন একটু একটু অপেক্ষা করো আমি ভিতরে যাবো আর আসবো। সেও গিয়ে ভিতর থেকে আরো এক পোটলা নিয়ে আসলেন, এসে বললেন তোমার ভাগ্য কত ভালো, তোমার ভাগ্য কত ভালো, আজ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বপ্নে এসেছিলেন, এসে বলেছেন কি তোমার কর্জ যেন আমি পরিশোধ করে দেই। তখন সে কাগজ আর কলম নিলেন, নিয়ে যে পাওনাদার ছিল যে মামলা করেছে তাকে বললেন কি তুমি কি করো, এই নাও তোমার পাওনা টাকা নিয়ে নাও। তখন পাওনাদারও বলল কি না আমি আজকে টাকা নিব না, কাগজ কলম দেন আমি লিখে দিই তাকে মাফ করে দিলাম। যদি ভালোবাসতে পারে না কেউ, আরমান ভাই সত্যি ভালোবাসতে পারে, আনুগত্যশীল হতে পারে, তবে আলী বিন ইসার মতো জানি না কোন দিক থেকে তার নসিব খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, নবী তার স্বপ্নে দিদারে চলে আসবে।
করু তেরে নাম পে যা ফিদা, না বস এক যা দো জাহান ফিদা,
সুবহানাল্লাহ,
দো জাহান সে ভি নহি জি ভরা, করু ক্যা করো জাহান নহি। নাটকা ইসলামে রয়েছেন মধ্যে ছিলেন দর্শক বিন্দু, কিছু নাথ শুনতে চেয়েছিলেন তো সংক্ষিপ্ত আকারে দু এক লাইন করে শুনিয়ে দিন।
প্রিয় নবীর কুকেলামে মদিনায় আমার বাগান, তারে ধ্যানে মগ্ন হয়ে গাহি তাহার গুণগান। প্রিয় নবীর কুকেলামে মদিনায় আমার বাগান, তারি ধ্যানে মগ্ন হয়ে গাহি তাহার গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد বাগানের রাসরি দিনে আছে কত ফেরেশতা সে বাগানে শুয়ে আছে নূর নবী মুস্তফা সেই বাগানে রাসরি দিনে আছে কত ফেরেশতা সেই বাগানে শুয়ে আছে নূরের নবী মুস্তফা সেই বাগানের জন্য আমি সেই বাগানে দিব প্রাণ সেই বাগানের জন্য আমি সেই বাগানে দিব প্রাণ প্রিয় নবীর কোকে লামি মদিনায় আমার বাগান তারি ধেনে মগ্ন হয়ে গাহি তাহার গুণগান মরণের যন্ত্রণাকে মনে শুইব ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে কে মনে রইব ইয়া রাসূলুল্লাহ শামান শরীর গরম আমি কেমনে শুইব ইয়া রাসূলুল্লাহ
স্বপ্ন এখন আমার একটাই দেখব সোনার মদিনা আল্লাহ স্বপ্ন এখন আমার একটাই দেখব সোনার মদিনা আল্লাহ স্বপ্ন এখন আমার একটাই মনে বড় আশা যে যাব সোনার মদিনায় আজ আমি অপেক্ষায় ডাকবে কবে মদিনায় স্বপ্নের তরি আশিকদের মদিনার তীরে নামে আমার নৌকা আজ যে ঘাটে পড়ে আছে স্বপ্ন এখন আমার একটাই দেখব সোনার মদিনা আল্লাহ
স্বপ্ন এখন আমার একটাই।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় খুবই কম রয়েছে, আমরা সালাতু সালাম পড়েও শেষ করব, একটু সময় বাকি আছে, সোহেল ভাইয়ের কাছে যাবো। জি সোহেল ভাই,
উটো পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করত প্রতিটি জিনিসই, জড় পদার্থ, এরপর বৃক্ষ, তরু, লতা, এমনকি জীব পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে এক আনসারের মধ্যে থেকে এক ব্যক্তি আসলো, এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ দিল। তার এক উট ছিল, আর এই উটকে সে পানি অর্থাৎ তার বাগানের মধ্যে, ক্ষেতের মধ্যে পানি আনা নেওয়ার কাজ করাতো। তো এই উট কী করলো, হঠাৎ মানে পাগলামি শুরু করলো, সে পাগলা হয়ে গেল, এরকম হয়ে গেল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নালিশ করতে লাগলো যে আমার উটটা এমন এমন হয়ে গেছে, আমরা জমিনে পানি সেচ দিতাম কিন্তু পানি সেচ দিতে পারছি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চলো আমি যাব, আমি যাব। তখন সাহাবাই কিরাম সাথে ছিলেন, কয়েকজন আনসারি সাহাবিও সেখানে ছিলেন। তো তখন গেলেন, ওই বাগানে গেলেন, বাগানে যাওয়ানোর পরে দেখলেন উট এক কোনায় সে দাঁড়িয়ে আছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উটের দিকে যেতে লাগলো, আর সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এ তো কুকুরের ন্যায় পাগল হয়ে গিয়েছে, সে হয়তো বা আপনার কোনো ক্ষতি করবে, আপনি যে সেখানে যাবেন ওইদিকে যাবেন, আমাদের ভয় হচ্ছে।
জি,
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে ওইদিকে গেলেন। যখনই উট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, দেখার সাথে সাথে সে ঠান্ডা হয়ে গেল। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উটের কাছে গেল, উট কী করলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিকটে সেজদা করলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপালে হাত রাখলেন, হাত রাখার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট তাকে কিছু বলল। এরপরে কী করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উটকে তার কাজের মধ্যে অর্থাৎ যে কাজ সে করতো, পানি সেচ দেওয়ার কাজ করতো, সে কাজের মধ্যে লাগিয়ে দিল। এরপরে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাজের মধ্যে লাগিয়ে দিলেন। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আপনার পাগলা ছিল, সে এসে সেজদা করলো, সেজদা করার পর আপনি তাকে কাজে লাগিয়ে দিলেন, আর সে যে সেজদা করলো, তো আমরা তো আপনার উম্মত মানুষ, আমরা তো তার চাইতে বেশি হকদার আপনাকে সেজদা করার জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যা আমার উম্মতের মধ্যে থেকে একজন অপরকে সেজদা করা এটা জায়েজ নেই, যদি জায়েজ থাকতো তাহলে আমি মহিলাদেরকে বলতাম তার স্বামীকে যেন সেজদা করে। তো এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যার বাগান ছিল তাকে বুঝালেন যে উটের উপর যেন জবরদস্তি করা না হয়, কেননা উট জবরদস্তি করেছিল আর এই কারণেই সে এরকম পাগলা হয়ে গেছিল। উট
স্বীকার করেছিল যে সে আমার দ্বারা বেশি কাজ নেই এবং আমাকে খেতেও ভালোভাবে দেয় না।
এ থেকে বোঝা যায় উটও পর্যন্ত নবী পাক,
এখানে তো আপনি উটের কথা বললেন, আমরা জানি পানির কাজ হচ্ছে পিপাসা নিবারণ করা, আগুন লাগলে পানি কি করবে, আগুনকে নিভিয়ে
দিবে।
তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পানিও করেছে এবং আগুনও করেছে।
সুবহানাল্লাহ।
যখন মক্কার মুশরিকগণ হযরত আম্মার ইবনে ইয়াসিরকে বন্দী করলো, আর হযরত সাইয়েদুনা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে নিক্ষেপ করবে, আগুন তারা প্রজ্বলিত করলো কি আগুনে নিক্ষেপ করে দেব, এই শাস্তি তারা নির্ধারণ করলো। যখন নিক্ষেপ করবে সেই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসলেন আর আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি শান্ত হয়ে যাও, তুমি নিভে যাও, যেভাবে তুমি ইব্রাহিম আলী সাল্লাতু সালামের জন্য নিভে গিয়েছিলে, শীতল হয়ে গিয়েছিলে, আমার প্রিয় সাহাবী হযরতে আম্মার ইবনে ইয়াসিরের জন্য তুমি শীতল হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আপনার এখন ইন্তেকাল হবে না। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন অনুষ্ঠান নূরে মুজাসসাম রাসূল আকরাম, আর আজকের আমরা বিষয় নিয়েছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত। এই অনুষ্ঠানে আমরা আপনাদের কলও শুনি, মতামত শোনার চেষ্টা করি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কালকে, আমরা সালাতুসসালাম পড়বো।
Ya Nabi Salam Alaika Ya Rasul Salam Alaika Ya Habib Salam Alaika Salawatullah Alaika Amadir Mone Bedona Bojai leke ho buje na Shonai leke ho shone na Shonen go shahe madina Ya Nabi salam alaika Ya Rasul salam alaika Ya Habib salam alaika Salawatullah alaika Jo kun pabo to mar didar To koni de ho be amar Amar shopone ashona Madani Madine Wale Ya Nabi Salam Alaika Ya Rasul Salam Alaika Ya Habib Salam Alaika Salawatullah Alaika Mustafa jaan rehmat pila ko salam shamae baze mein hidayat pila ko salam Mustafa jaan rehmat pila ko salam shamae baze mein hidayat pila ko salam Ghaus-e-Azam Imam-o-Taqawwun-ka Jalwa-e-Shaan-e-Qudrat Pehla-ko-Salam Mustafa Jaan-e-Rahmat Pehla-ko-Salam Shama'e-Baz-e-Mehidaayat Pehla-ko-Salam ڈالو دی قلبوں میں عظمت مصطفیٰ ڈالو دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت بلا کو سلام سیدی اعلی حضرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہلا کو سلام
صلو علی الحبیب
صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم
ایسے چن اوئی نور والا جر نور سرشتی شابی যার নূরে আলোকিত হলো অন্ধকার পৃথিবী আমিনার দুলালে রো আমিনার দুলালে